বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 16 ফেব্রুয়ারি, 3 ফাল্গুন এবং ফার্সি 27 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pulsetoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইরানের ইসলামী বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের ঢল নিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির মন্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া মেঘালয়ে ভূমিকম্প, সিলেটেও ধাক্কা, তুরস্ক, সিরিয়া, রোমানিয়ার ভূমিকম্প থেকে শিক্ষা নিয়ে ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের করণীয় সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু। প্রান্তিক আয়োজনও রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানে IRGC-র নৌবাহিনীর হেলিকপ্টারের নৌমাইন সংযোজন, সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত করার লক্ষ্যে এই আয়োজন বলে ঘোষণা। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অংশগ্রহণমূলক দেখতে চায় বলে জানালেন ওবায়দুল কাদের। বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে দাবি। ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে প্রয়োজনীয় বরাদ্দ দিচ্ছে না বলে দাবি মুখ্যমন্ত্রী মমতার, এমনকি GSC-র ভাগ পর্যন্ত দেয় না বলে অভিযোগ। এবং অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে আরও 7,000 অবৈধ বাড়ি নির্মাণ করার অনুমোদন দিয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি মন্ত্রিসভা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌবাহিনী নিজের হেলিকপ্টারগুলোকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি নৌ মাইনে সজ্জিত করেছে। ইরানের সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে IRGC-র নৌবাহিনী। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB-তে সম্প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে দেখা গেছে IRGC-র নৌবাহিনীর হেলিকপ্টারগুলো এখন মাইন পাতানোর অভিযান পরিচালনা করতে সক্ষম এবং শত্রুর সাবমেরিন ধ্বংস করতে সাগরে স্বয়ংক্রিয় বিস্ফোরক যন্ত্র নিক্ষেপ করতে পারে। প্রামাণ্যচিত্রে দেখা যায় সোভিয়েত নির্মিত একটি MI-17 হেলিকপ্টার থেকে ইরানের দক্ষিণাঞ্চলীয় পারস্য উপসাগরের উপকূলে দেশে তৈরি মাহাম-2 মাইন অবমুক্ত করা হচ্ছে। ইরানে তৈরি এই নৌ মাইনে 350 কেজি ওজনের বিস্ফোরক রয়েছে আর এতে বসানো আছে সনিক এবং ম্যাগনেটিক সেন্সর। মাহাম-2 মাইন সাবমেরিন সহ 250 টন পর্যন্ত ওজনের যে কোনো নৌযানকে ধ্বংস করতে সক্ষম। আমেরিকার সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন তাদের সততা এবং রাজনীতিমুক্ত থাকা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মিডিয়া নূর নিউজ আজ একথা জানিয়েছে। নূর নিউজ এক বার্তায় লিখেছে, আমেরিকার বন্দীদের ব্যাপারে এবং ইরানের আটককৃত মালামাল নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এ বিষয়ক এনবিসির রিপোর্টের সত্যতা স্বীকার করেছেন বলে জানায় নূর নিউজ। নিউজ সূত্রটি আরও জানায়, ওয়াশিংটনের অনুরোধে এবং তেহরানের সম্মতিতে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক আলোচনা সফল হয়েছে, তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর বিষয়টি আমেরিকার অরাজনৈতিক মানসিকতা এবং সততার উপর নির্ভর করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া এবং বন্দী বিনিময় সম্পর্কে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনার খবর অস্বীকার করেননি। তিনি বরং বলেছেন, আমেরিকা সবসময় তাদের নাগরিকদের মুক্তির ব্যাপারে চেষ্টা চালায়। আগামী 18 ফেব্রুয়ারি ইরানের তাবরিজ শহরে 1978 সালের গণ অভ্যুত্থানের 45তম বার্ষিকী পালিত হবে। ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার প্রায় এক বছর আগে 1978 সালের 18 ফেব্রুয়ারি ওই গণ অভ্যুত্থান ঘটে। সেদিন শাসক গোষ্ঠীর পেটুয়া বাহিনীর হামলায় বহু মানুষ হতাহত হয়। এই দিবসকে সামনে রেখেই গতকাল পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে তেহরানে আসা হাজার হাজার মানুষের এক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তাবরিজ হচ্ছে পূর্ব আজারবাইজান প্রদেশের প্রধান শহর। গত 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইসলামী বিপ্লব দিবসের এই প্রথম কোনো বড় সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এ কারণে প্রথমেই তিনি ইসলামী বিপ্লব দিবসের শোভাযাত্রায় ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য ইরানি জাতিকে ধন্যবাদ জানান। ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর এই নেতার কৃতজ্ঞতা প্রকাশের ধরনে পরম বিনয় ফুটে উঠেছে। এ বিষয়ে বিস্তারিত শুনতে পাবেন সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছেন আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি। মধ্যপ্রাচ্য সফররত ম্যালি বুধবার মাস্কাটে ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ওই অভিযোগ উত্থাপন করেন। ওমানি মন্ত্রীর সঙ্গে নিজের বৈঠককে চমৎকার বলে মন্তব্য করেন রবার্ট ম্যালি। পূর্বদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর বিস্তার রুখে দিতে 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার কিছুদিন পরই আমেরিকা দাবি করতে থাকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে হামলার কাজে ইরানি ড্রোন ব্যবহার করছে। রবার্ট ম্যালি ইরানের সঙ্গে পাশ্চাত্যের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে থাকেন। তিনি মাস্কাটে আরও দাবি করেন, ড্রোন ব্যবহারের বিষয়টি ইরান সরকার অস্বীকার করলেও এ সংক্রান্ত তথ্য প্রমাণ বাড়ছে। তার ভাষ্যমতে মধ্যপ্রাচ্যের পাশাপাশি রাশিয়ার ইউক্রেন বিরোধী নির্দয় যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহৃত হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়ন অংশগ্রহণমূলক দেখতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেছেন, বিএনপি 2013-14 সালের মতো আবারও আগুন সন্ত্রাসের উপর ভর করে সরকার উৎখাত ও দেশের স্থিতিশীলতা নষ্ট করে ক্ষমতা দখলের পায়তারা করছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়ন অংশগ্রহণমূলকভাবে দেখতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে ইইউ অ্যাম্বাসেডরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগও চায় একটি ভালো, ত্রুটিমুক্ত ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। তিনি বলেন, যদিও নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে, 2013-14 সালের মতো আবারও আগুন সন্ত্রাসের উপর ভর করে সরকার উৎখাত ও দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করেন ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য হবে, সুষ্ঠু হবে, অবাধ হবে, স্বাধীন, কর্তৃত্ব ভূমিকা কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করলে করবে এবং ইলেকশন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনকে দলীয় কর্মীর মতো ব্যবহার করছে আওয়ামী লীগ সরকার। দেশের রাষ্ট্রপতির বৈধতা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই, কারণ অবৈধ সরকার রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনও অবৈধভাবে নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বহিরাগত শক্তির যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম হিসেবে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না, আমরা বঙ্গবন্ধুর সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। কিন্তু বহিঃশক্তির যে কোনো আক্রমণ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে পর্যাপ্ত সক্ষম করে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 10ম টাইগার্স পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা আমাদের দেশকে একটি শান্তিপূর্ণ দেশে রূপান্তরিত করতে চাই, তাই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ভারতের ত্রিপুরা রাজ্যে আজ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত গোলযোগ ও অশান্তির ঘটনা ঘটেছে। আজ 60 আসন সমন্বিত ত্রিপুরায় নির্বাচনে সিপিএম, বিজেপি এবং তিপ্রামোথা দল জয় সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে। আজ বিকেল 4টা পর্যন্ত 81.10% ভোট পড়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছিল, কিন্তু বিরোধী বাম, কংগ্রেস জোট এবং তৃণমূলের পক্ষ থেকে রাজ্যে শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর এবং সহিংসতার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে আদর্শ নির্বাচন আচরণবিধি ভাঙার অভিযোগে ত্রিপুরার বিজেপি এবং কংগ্রেসকে নোটিশ পাঠিয়েছেন মুখ্য নির্বাচনী কর্মকর্তা। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও কংগ্রেস এবং বিজেপির তরফে দলের পক্ষে ভোট দেওয়ার আবেদন করে টুইট করার অভিযোগ এনেছে নির্বাচন কমিশন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ঠিকমতো বরাদ্দ না দিয়ে রাজ্যবাসীর সঙ্গে আর মিথ্যে কথা বলছে। তিনি আজ পশ্চিম মেদিনীপুরে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই অভিযোগ করেন। মমতা বলেন, এমনকি পণ্য ও পরিষেবা কর বা জিএসটির সব টাকা কেন্দ্র নিয়ে নেয়, রাজ্যের ভাগটা পর্যন্ত দেয় না। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে। তিনি আজ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদানকে কেন্দ্র করে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে। বিজেপির নেতারা গিয়ে বলছে, রাস্তায় টাকা দিও না, জলে টাকা দিও না, বাড়িতে টাকা দিও না, 100 দিনের কাজে টাকা দিও না, তাহলে মানুষ উপকৃত হবে, আমি কি করে ভোট চাইব। আমি বলি, তোমাদের লজ্জা থাকা উচিত, তার কারণ এগুলো মানুষের টাকা, এগুলো তোমাদের টাকা নয়, জনগণের ট্যাক্স নিয়ে দিল্লি এই টাকা তুলে নিয়ে যায়। জিএসটি হয়ে যাওয়ার ফলে একটা কাপড় কিনতে গেলেও দেখবেন একটা জিএসটি ট্যাক্স কেটে নেয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা পায়, এবং টাকাটা পেয়ে আমাদের রাজ্যের যে ভাগ সেই ভাগটা পর্যন্ত দেয় না।
মমতা আজ কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে আরো বলেন, অনেক গ্রামীণ রাস্তা খারাপ হয়ে গেছে, কেন্দ্রীয় সরকার করছে না, বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধু প্রধানমন্ত্রীর টাকা নয়, এটা রাজ্য ও কেন্দ্রীয় সরকার মিলে করে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে আরও অন্তত 7,000 অবৈধ বাড়ি নির্মাণ করার অনুমোদন দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভা। হিব্রু ভাষার গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার এ খবর দিয়েছে। এতে অনুমোদন দেওয়া বাড়ির সঠিক সংখ্যা 7,032 বলে খবরে উল্লেখ করা হয়েছে। 1967 সালের যুদ্ধ ইহুদিবাদী ইসরায়েল জর্দান নদীর পশ্চিম তীর দখল করে নেয়। তখন থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি এই ভূখণ্ডে অন্তত 250 অবৈধ ইহুদি উপশহর নির্মাণ করেছে তেল আবিব, যাতে হাজার হাজার ইউনিট রয়েছে। নতুন করে অনুমোদন পাওয়া 1,100 বাড়ি নির্মাণ করা হবে দক্ষিণ মধ্য পশ্চিম তীরের মালে এডুমিম বসতিতে, 500 নির্মাণ করা হবে পশ্চিম তীরের পশ্চিম প্রান্তের গিভাত জেব বসতিতে এবং পশ্চিম তীরের উত্তর প্রান্তে অবস্থিত কেডুমিম বসতিতে 400 ইউনিট নির্মাণ করবে দখলদার ইসরায়েল। বাকি ইউনিটগুলোর স্থান ঘোষণা করা হয়নি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। শত্রুদের ব্যাপক প্রচার ও উস্কানি সত্ত্বেও প্রচণ্ড ঠান্ডার মধ্যে এবারের ইসলামী বিপ্লব দিবসের শোভাযাত্রায় ইরান জুড়ে লাখো কোটি মানুষ অংশ নিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
আগামী 18 ফেব্রুয়ারি ইরানের তাবরিজ শহরে 1978 সালের গণ অভ্যুত্থানের 45তম বার্ষিকী পালিত হবে। ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার প্রায় এক বছর আগে 1978 সালের 18 ফেব্রুয়ারি এই গণ অভ্যুত্থান ঘটে। সেদিন শাসক গোষ্ঠীর পেটোয়া বাহিনীর হামলায় বহু মানুষ হতাহত হন। এই দিবসকে সামনে রেখে গতকাল বুধবার পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে তেহরানে আসা হাজার হাজার মানুষের এক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তাবরিজ হচ্ছে পূর্ব আজারবাইজান প্রদেশের প্রধান শহর। গত 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইসলামী বিপ্লব দিবসের পর এই প্রথম কোনো বড় সমাবেশে বক্তব্য রাখেন ইরানের সর্বোচ্চ নেতা। এ কারণে প্রথমেই তিনি ইসলামী বিপ্লব দিবসের শোভাযাত্রায় ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য ইরানি জনগণকে ধন্যবাদ জানান। ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর এই নেতার কৃতজ্ঞতা প্রকাশের ধরনে পরম বিনয় ফুটে উঠেছে। তিনি বলেছেন, বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় ব্যাপক উপস্থিতির জন্য ইরানি জাতির প্রতি অবনত মস্তকে শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছে। এই উপস্থিতির জন্য ধন্যবাদ জানানোর যোগ্য আমি নই, আল্লাহ তাআলা আপনাদেরকে ধন্যবাদ দেবেন। তিনি আরো বলেন, এবছরের বিপ্লব বিজয়ের দিবস ছিল ঐতিহাসিক। দেশের সর্বত্র মানুষ বীরত্ব গাথা সৃষ্টি করেছেন। শত্রুপক্ষের ব্যাপক প্রচার ও উস্কানি এবং দেশের কিছু অংশে 0 ডিগ্রির নিচের তাপমাত্রাও ইরানি জনগণের উত্তাপকে পরাস্ত করতে পারেনি এবং জনগণ ব্যাপক সংখ্যায় এবারের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। ইরানি জাতির বার্তা ছিল এই যে, ইসলামী প্রজাতন্ত্রী ব্যবস্থার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। ইরানে কিছুদিন আগেও বিদেশি শত্রুদের উস্কানিতে সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর ফলে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু মানুষ হতাহত হয়েছেন, অর্থনৈতিক ক্ষতিও হয়েছে অনেক। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন কঠোরতম নিষেধাজ্ঞার পরিধিও বাড়ানো হয়েছে। ইরানের ভবিষ্যৎ অন্ধকার বলে শত্রুদের গণমাধ্যম থেকে প্রতিনিয়ত অপপ্রচার চালানো হচ্ছে। এ অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ ইরানি জাতি আরো বড় বড় সাফল্য অর্জন করবে। বিশ্লেষকরা বলছেন, গত 44 বছরে বিশ্বের বড় শক্তিগুলোর সর্বাত্মক শত্রুতা সত্ত্বেও ইরানের ইসলামী সরকার যে সাফল্য দেখিয়েছে তা বিস্ময়কর। এই অভিজ্ঞতা কাজে লাগিয়েই ইসলামী এই দেশটি ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আর সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর রোমানিয়া ও ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য মেঘালয়ও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এরপর দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে ভূমিকম্পনের সৃষ্টিতে বিশ্লেষক মহলে দেখা দিয়েছে নানা আলোচনা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে পাঠানো আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত এনেছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালের দিকে। আঘাত হানা এই ভূমিকম্প বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট জেলাতেও অনুভূত হয়। ভারতীয় দৈনিক দ্য হিন্দুস্তান বলেছে, মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য অঞ্চলে বৃহস্পতিবার সকাল 9:26 ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.9। সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা তুরস্ক সিরিয়ার ভূমিকম্পের ঘটনার পর রোমানিয়াতেও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এরপর দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে ভূমিকম্পন সৃষ্টিতে বিশ্লেষক মহলে দেখা দিয়েছে নানা উদ্বেগ উৎকণ্ঠা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ অঞ্চলে রয়েছে। অতীতে বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশ ও আশপাশে হয়েছে, তাই ভবিষ্যতে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। বাংলাদেশের আশপাশে ভূমিকম্পের ইপি সেন্টার বা কেন্দ্র রয়েছে, এ কারণেই 7 মাত্রার বেশি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বিভিন্ন গবেষণার তথ্যে দেখা যায়, শুধু ঢাকাতেই 40,000 ভবন রয়েছে যেগুলো আইন ও বিধি অনুযায়ী নির্মিত হয়নি, অথচ ওই সব ভবনেই লাখ লাখ মানুষ বসবাস করছেন। ঢাকায় বড় ভূমিকম্প হলে পুরো শহর অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী হাসান আনসারী মনে করেন,
যে কোনো সময় আর্থকটা হতে পারে, হাজার রিকমেন্ড দিয়ে আপনি মানুষকে বাঁচা যায়। ভবনটা যদি সহনীয় হয়ে যেত মানুষের জীবন বেঁচে যেত। সেই জন্য দুইটা কাজ, একটা হচ্ছে বিল্ডিং কোডকে আমরা এনফোর্স করা, এটা আমাদের যেভাবে করতে হবে যাতে নতুন ভবন ভূমিকম্প সহনীয় হয়, আর পুরনো যে বিল্ডিংগুলো আছে সেগুলোকে ট্যাগিং করে, অর্থাৎ চেকিং করে, ডিটেলিং অ্যাসেসমেন্ট করে আমাদের লাল সবুজ হলুদ এই ট্যাগিংটা করে দিতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে এই বিল্ডিংটা ভূমিকম্প আসলে ঝুঁকিপূর্ণ, এটা ঝুঁকি কম।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন,
আমাদের এখানে একটি মৃদু ভূমিকম্প হলে পরে তখন আমরা একটা নড়ে চড়ে বসি এবং আমরা কথা বলি, এরপরে পার্টিকুলারলি এই বিষয়গুলো সম্পর্কে আমরা ভুলে যাই। আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন করার জন্য যে ধরনের ইকুইপমেন্ট এবং যে ধরনের হিউম্যান রিসোর্স প্রয়োজন, যে ধরনের প্রশিক্ষণের প্রয়োজন, সেই প্রশিক্ষণ আমাদের এখানে একদমই প্রায় তলানিতে আমরা এখানে অবস্থান করছি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা?
আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা হয়তো জানো যে মানুষের দেহের উপর শুধু বস্তুর প্রভাব ক্রিয়া করে না, মনের প্রভাবও ক্রিয়া করে। কোনো কারণে কেউ মনোরোগে আক্রান্ত হলে তার শরীরও রোগাক্রান্ত হয়ে পড়ে।
যারা মনকে অবাস্তব বলতে চায়, মনের ক্ষমতাকে অস্বীকার করতে চায়, তাদের চিন্তার ভ্রান্তি দূর করার জন্য মাওলানা রুমি তার বিখ্যাত গ্রন্থ মসনবীতে একটি গল্প লিখেছেন। আজকের আসরের শুরুতেই থাকছে ওস্তাদের অসুখ শিরোনামের গল্পটি। গল্পের পর থাকবে বাংলাদেশের এক নতুন বন্ধুর সাক্ষাৎকার।
আমাদের আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন সহকর্মী আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমেই গল্পটি শোনা যাক। অনেক দিন আগের কথা, তখনকার দিনে ছেলেমেয়েরা মক্তবে ওস্তাদের কাছে লেখাপড়া শিখত। ছাত্ররা সেই ভোর থেকে রাত পর্যন্ত ওস্তাদের কাছে লেখাপড়া করত। তারা নিজ নিজ বাড়ি থেকে খাবার দাবার সঙ্গে করে নিয়ে আসত। কেবল শুক্রবারই ছিল তাদের ছুটি।
তারা সারাদিনের পড়াশোনা ও ওস্তাদের কড়া শাসনে ক্লান্ত হয়ে পড়ত, তাই শুক্রবার ঈদের দিন কিংবা অন্য কোনো ছুটির দিনের অপেক্ষায় তারা দিন গুনত। আর পরপর দুদিন কোনো কারণে মক্ত বন্ধ থাকলে তাদের আনন্দ উল্লাস দেখে কে। ওই গ্রামে ছিল দুটি মক্তব, একটির নাম পীরের মক্তব এবং দ্বিতীয়টির নাম মোল্লার মক্তব। দুটোতে এই গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করত। একদিন ভোরে মোল্লার মক্তবের একটি ছেলে মক্তবে যাওয়ার পথে দেখল পীরের মক্তবের কয়েকটি ছেলে মহল্লার রাস্তায় খেলাধুলা ও ছুটাছুটি করছে। সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, এই এই তোরা মক্তবে যাচ্ছিস না কেন?
একজন জবাব বলল, আমাদের ওস্তাদের অসুখ, তাই তিন চার দিন মক্তব বন্ধ থাকবে।
ছেলেটি এরপর চলে এলো তার মক্তবে। দু চারজন বন্ধুর দেখা পেতেই বলল, পীরের মক্তব কয়দিনের জন্য বন্ধ থাকবে? ওদের ওস্তাদ নাকি অসুস্থ?
ছেলেমেয়েরা বলে উঠল, ওস্তাদের অসুখ হয়েছে আর তার মক্তবের ছাত্ররা এমন মনের আনন্দে খেলাধুলা করছে, কিন্তু আমাদের ওস্তাদজির তো অসুখ বিসুখ কিছুই হয় না, একেবারে লোহার শরীর। আরে বাবা, কয়দিন অসুখ হলে এমন কি ক্ষতি হয়ে যায়?
ছাত্রদের মধ্যে একটি ছিল খুবই চালাক, চতুর আর দুষ্টু, তার নাম রফিক। সে বলল, হ্যাঁ তোরা যদি আমার কথা শুনিস তাহলে এমন কাজ করব যে আমরাও কয়েকদিন ছুটি কাটাতে পারব।
সবাই বলল, আচ্ছা আমরা তৈরি, এখন বল কি করতে হবে।
রফিক বলল, আমরা সবাই মিলে আমাদের ওস্তাদজিকে অসুস্থ বানাবো। কাল সকালে একে একে ওস্তাদের ঘরের পাশ দিয়ে মক্তবে ঢোকার সময় ওস্তাদকে সালাম জানিয়ে বলবি, ওস্তাদের অসুখ মনে হচ্ছে, কি হয়েছে, চেহারা ফ্যাকাশে দেখাচ্ছে, রাতে ঘুম হয়নি নাকি? এমন কৌশলে এসব বলতে হবে যাতে ওস্তাদ কিছুই টের না পায়।
পরদিন কথা মতো ছাত্ররা খুব ভোরেই রওনা হয়ে গেল মক্তবের পথে। রফিক সবার আগেই পৌঁছে গেল মক্তবে। ওস্তাদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ওস্তাদকে দেখে সালাম জানিয়ে বলল, ওস্তাদজি আপনার শরীরটা খারাপ যাচ্ছে মনে হয়, আল্লাহ না করুক অসুখ টসুখ করেননি তো?
ওস্তাদ বললেন, না তো কিছুই হয়নি, যা পড়তে বস গিয়ে পণ্ডিতি করতে এসেছিস না?
রফিক আবারও সালাম জানিয়ে চলে গেল। এবার ওস্তাদ মনে মনে ভাবতে লাগলেন, রাতে কোনো অসুবিধা হয়েছে নাকি, অসুখ বিসুখের তো কোনো কিছু ঘটেনি। এরই ভেতরে দ্বিতীয় ছেলেটি এগিয়ে এসে সালাম জানালো। এরপর ওস্তাদের দিকে তাকিয়ে বলল, ওস্তাদ, আপনার চেহারা এমন ফ্যাকাশে কেন? শরীরে রক্ত নেই মনে হচ্ছে।
ওস্তাদ বললেন, না 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 না, ভালো আছি, এই যা ক্লাসে গিয়ে বস।
এবার ওস্তাদ সত্যিই চিন্তায় পড়লেন, কিছুই বুঝতে পারলেন না। এ সময় তৃতীয় ছেলেটি এসে একই ধরনের প্রশ্ন করলে ওস্তাদ সত্যি সত্যি ভাবনায় পড়ে গেলেন। সেই সাথে ক্রমশ টের পেতে লাগলেন যে তার মাথা ব্যথা মনে হচ্ছে, গাটাও গরম। এই ভাবনার ভেতর থাকলেও প্রকৃতপক্ষে যেহেতু অসুস্থ নন, সেহেতু ঘরের ভেতর টুকটাক কাজগুলো গোছাতে লাগলেন। এমন সময় প্রবেশ করল চতুর্থ ছাত্র।
আসসালামু আলাইকুম বলতেই ওস্তাদ তার দিকে তাকিয়ে ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দিলেন। ছেলেটি দারুণ উৎকণ্ঠার সাথে ওস্তাদের দিকে তাকিয়ে বলল, হুজুর, আপনার শরীর এত খারাপ দেখাচ্ছে কেন? চেহারা যে সাদা হয়ে গেছে, আপনি দয়া করে এত পরিশ্রম করবেন না, একটু বিশ্রামের প্রয়োজন।
এ কথা বলেই সে বিদায় নিল। ওস্তাদ এবার সত্যি অসুস্থ বোধ করলেন। মনে হলো হাওয়া বদলের ফলে তার ঠান্ডা লেগেছে, মাথাটা বেশ ব্যথা করছে, শ্বাস প্রশ্বাস যেন কেমন গরম হচ্ছে। ওস্তাদ ভাবলেন ছাত্র তাকে কত ভালোবাসে, ওদের কোচি চোখে ধরা পড়ল যে আমার অসুখ, অথচ আমার স্ত্রী মোটেও টের পেল না, আসলে সে বেখেয়াল, স্বামীর প্রতি তার দৃষ্টিই নেই।
স্ত্রীকে ডেকে ওস্তাদ বললেন, আমার প্রতি তোমার কোনো খেয়াল আছে? ছোট ছোট বাচ্চা ছেলেরা যেখানে চেহারা দেখেই বলে দিচ্ছে আমি অসুস্থ, সেখানে তোমার চোখ কোথায় থাকে শুনি?
ওস্তাদের কথা শুনে তার স্ত্রী বললেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না, কই সেই সাত সকালে তো তুমি ভালোই ছিলে, এরই মাঝে আবার কি ঘটে গেল?
ওস্তাদ বললেন, হয়েছে হয়েছে, আর বুঝাতে হবে না, যাও যাও জলদি আমার বিছানা ঠিক করো আর আলমিরা থেকে কম্বল বের করে দাও, ব্যথায় মরে গেলাম।
রোগ যাতনা ও মাথা ব্যথার ব্যাপারে কল্পনা এখন পাকাপোক্ত বিশ্বাসের রূপ নিয়েছে, তাই ওস্তাদ ধীরে ধীরে আহ উফ শব্দে কাতরানি শুরু করলেন। ওস্তাদ সত্যি সত্যি শয্যাশায়ী হলেন।
মক্তবের ছেলেরা সতর্কতার সাথে সব খবরই রাখছিল। ওস্তাদ বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন। এমন খবর পেয়ে ক্লাসের সেরা দুষ্টু ছেলে রফিক ওস্তাদের ঘরের দরজায় এসে বলল, হুজুর আসতে পারি?
ওস্তাদের ইশারায় সে ঘরে প্রবেশ করল এবং বিছানার কাছে গিয়ে বিনয়ের সাথে বলল, হুজুর আপনি তো অসুস্থ, আমরা কি তাহলে এখানে এসেই পড়াশোনা করব?
ওস্তাদ বললেন, ঠিক আছে, এখানেই পাটি বিছিয়ে পড়াশোনা কর।
ওস্তাদের অনুমতি পেয়ে সবাই যার যার বইপত্র নিয়ে বসে গেল আর গুন গুন করে পড়তে লাগলো। কিছুক্ষণ পর রফিকের ইশারার সবাই জোরে জোরে পড়া শুরু করলো।
কিছুক্ষণ যেতে না যেতেই রফিক ওস্তাদের কানে পৌঁছে এমন শব্দে ছেলেদের লক্ষ্য করে বলল, এই ছেলেরা তোরা আস্তে আস্তে পড়, বরং কয়েক ঘন্টা একেবারে চুপ থাক, এসব আওয়াজ হুজুরের জন্যে খুবই ক্ষতিকর, মাথা ব্যথা এতে আরো বেড়ে যায়, রুগীর জন্য নীরব স্থান দরকার, তোরা বুঝিস নে সেটা?
ওস্তাদ রফিকের কথা খুব পছন্দ করলেন এবং বললেন, সে ঠিকই বলেছে, তোরা বরং আজ চলে যা, আমার অবস্থা ভালো নয়, দেখি কাল কি করা যায়।
ছেলেরা উঠে দাঁড়িয়ে বলল, জি হুজুর জি হুজুর, আমরা যাই, আল্লাহ আপনাকে তাড়াতাড়ি ভালো করে দিন, আপনার এখন অনেক বিশ্রাম দরকার, খোদা হাফেজ।
সবাই ওস্তাদের ঘর থেকে বেরিয়ে এলো এবং কিছু দূর গিয়েই দে ছুট, ওদের আনন্দ উল্লাসকে দেখে ছুটোছুটি দৌড়াদৌড়ি করে ছেলেরা বইপত্র নিয়ে যার যার ঘরে ফিরতেই মায়েরা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোদের, এত তাড়াতাড়ি যে ফিরে এলি?
ছেলেরা জবাব দিল, হুজুরের অসুখ, মক্ত বন্ধ করে দিয়েছেন। কোনো কোনো মা ছেলেদের কথা বিশ্বাস করতে পারলেন না, তারা আশঙ্কা করলেন ছেলেরা নিশ্চয়ই মক্তব থেকে পালিয়েছে।
ছেলেরা মাদের মনোভাব বুঝে বলল, আমাদের কথা বিশ্বাস না হয় গিয়ে দেখুন হুজুর অসুস্থ কিনা।
এদিকে ওস্তাদের পাড়া পড়শিদের কয়েকজন মহিলা ওস্তাদের অসুস্থ হওয়ার খবর জেনে তাকে দেখতে গেলেন। কেউ কেউ গেলেন ছেলেদের কথার সত্যতা যাচাইয়ের জন্য। গিয়ে দেখলেন সত্যি সত্যি ওস্তাদ অসুস্থ, একেবারে বিছানা নিয়েছেন এবং ব্যথা বেদনায় কাতরাচ্ছেন। মায়েরা ওস্তাদের হাল অবস্থা জিজ্ঞেস করলেন। তাদের ভেতরে দুষ্টু ছেলে রফিকের মাও ছিলেন। তিনি ওস্তাদকে বললেন, আমার স্বামী তো চিকিৎসক, তিনি এখন বাড়িতেই আছেন, তাকে বলবো আপনাকে দেখে যেন ওষুধপত্রের ব্যবস্থা করেন।
চিকিৎসক এসে ওস্তাদের অবস্থা পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। হাতের শিরা, জিহ্বা, গলা ও হৃদস্পন্দন পরীক্ষা করে রোগের কোনো লক্ষণই খুঁজে পেলেন না। তিনি ওস্তাদকে জিজ্ঞেস করলেন, আপনার আসলে হয়েছেটা কি?
ওস্তাদ বললেন, মাথা খুব ব্যথা করছে, শরীরটা অবশ হয়ে গেছে, আমার অবস্থা মোটেও ভালো না, কিছু একটা করুন, অন্তত অন্তত মাথা ব্যথাটা যেন চলে যায়।
চিকিৎসক তো আর মানুষের ভেতরের কথা বুঝতে পারে না, তাকে রোগী যা বলে তাই বিশ্বাস করতে হয়। রোগী নিজে যদি চিকিৎসকের কাছে মিথ্যা বলে, চিকিৎসক তা ধরবে কেমন করে? ওস্তাদের কথা শুনেও চিকিৎসক বিশ্বাস করলেন, ওষুধের ব্যবস্থাপত্র লিখে দিলেন, মাথা ব্যথার ক্যাপসুল দিতে ভুল করলেন না।
বাজার থেকে ওষুধ আসার পর ওস্তাদ নিয়মমতো খাওয়া শুরু করলেন, কিন্তু তিনি যেহেতু অসুস্থ ছিলেন না, ওই ওষুধ তার জন্য ক্ষতিকারক ছিল। ওষুধ তো রোগীর জন্যে, সুস্থ লোকের জন্য নয়। সুস্থ লোক ওষুধ খেলে তার ক্ষতি হবেই। এছাড়া চিকিৎসকের কথা মতো অনেক খাবার দাবারও ওস্তাদের জন্য নিষেধ হয়ে গেল। এতে করে ওস্তাদ সত্যি সত্যিই অসুস্থ ও দুর্বল হয়ে পড়লেন। কয়েকদিন তাকে বিছানায় পড়ে থাকতে হলো। অবশেষে বিশ্রাম গ্রহণ ও ভালো চিকিৎসার পর তিনি আরোগ্য হলেন। এদিকে ছেলেরাও কয়েকদিন এক নাগাড়ে খেলাধুলা ছুটাছুটি করে ক্লান্ত হয়ে পড়ল। ওস্তাদও মক্তব খুলে ছেলেদের ডেকে পাঠালেন।
এদিকে গত কয়েকদিন যাবৎ ছেলেরা তাদের গ্রামের পীরের মক্তবে ছেলেদের কাছে নিজেদের বুদ্ধি ও কায়দা কৌশল জাহির করার জন্য কথাই কথাই জানিয়ে দিল যে তাদের ওস্তাদ অসুস্থ ছিলেন না, তারাই তাকে অসুস্থ বানিয়েছে ইত্যাদি। বিষয়টি কানাঘুষা হয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেল ওস্তাদের ঘরে তার স্ত্রীর কানে। স্ত্রী বেচারি স্বামীকে জানালেন বিষয়টি। এবার ওস্তাদের টনক নড়ল, তিনিও বুঝতে পারলেন তার অসুস্থ হওয়ার আসল রহস্য। কিন্তু বিষয়টি ওস্তাদ একেবারেই চেপে গেলেন। এরপর কোনোদিন তিনি অসুস্থ হয়ে পড়লেও মক্তব বন্ধ করতেন না, মক্তব খোলা থাকত। বেশি অসুবিধা হলে আরেকজন ওস্তাদ ডেকে এনে ক্লাস চালু রাখতেন। ছেলেদের দুষ্ট বুদ্ধি তাদের ক্ষতি ডেকে আনল, ওস্তাদকে ফাঁকি দেওয়ার মজা তারা হাড়ে হাড়ে টের পেল।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের এক নতুন বন্ধুকে। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, তোমার নাম কি?
আমার নাম আদিবা রিজওয়ানা।
আদিবা রিজওয়ানা তোমার নাম? বাহ, খুব সুন্দর নাম তো। তোমার নামের অর্থ কি?
আদিবা অর্থ শান্তি এবং রিজওয়ানা অর্থ গ্রহণ। আমার পুরো নামের অর্থ হচ্ছে শান্তি গ্রহণ।
তো আদিবা, তুমি কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো?
আমি উইলসিড ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীতে পড়ি।
আচ্ছা, পড়াশোনা ছাড়া অবসর সময়ে তুমি আর কি কি করো?
আমি পড়ার অবসরে খেলাধুলা করতে, ছবি আঁকতে এবং বই পড়তে অনেক পছন্দ করি।
তুমি দেখছি অবসর সময়কে ভালোভাবেই কাজে লাগাও। তো আজকের আসরে তুমি কি শোনাবে?
আমি আজকের আসরে একটি ছড়া বলবো, ছড়ার নাম পালকির গান।
তো ঠিক আছে, শোনাও তাহলে।
পালকি চলে গগন তলে, আগুন জ্বলে স্তব্ধ গায়ে, আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্র সারা, ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কষে, দুধের চাছি শুষছে মাছি উঠছে কতক, ভনভনিয়ে আসছে কারা হনহনিয়ে।
তোমার ছড়াটা বেশি ভালো হয়েছে। তো আদিবা, বড় হয়ে তুমি কি হতে চাও?
আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হতে চাই।
মহান আল্লাহ তোমার মনের আশা পূরণ করুন, আমরা সে দোয়াই করি। তো রংধনু আসরে অংশ নেয়ার জন্য আদিবা রিজওয়ানা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
প্রান্তিক আয়োজন এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্র পত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আজ 16 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনের খবরাখবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। দৈনিক প্রথম আলো, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আমেরিকা, পররাষ্ট্রমন্ত্রী। দৈনিক কালের কণ্ঠ, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না বলেছেন প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাক, মার্কিন কূটনীতিকের বার্তা পরিষ্কার বলেছেন বিএনপি নেতা আমির খসরু। দৈনিক যুগান্তর, বাংলাদেশে গণতন্ত্র দুর্বল হলে সম্পর্ক সীমিত করতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত দিলেন শোলে। দৈনিক মানব জমিন পত্রিকা। কলকাতার পত্র পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম, সীমান্তে ইইউ এর মতো দরজা খুলে দিতে হবে, বিকাশ হবে সংস্কৃতি বাণিজ্য ও অর্থনীতির বলেছেন ইমরান। পূবের কলম, ভিক্ষার দান নয় হকের বকেয়া ডিএ দাবি যৌথ মঞ্চের, সব মঙ্গল রাজ্যে দুদিন কর্মবিরতির ডাক। দৈনিক আনন্দবাজার পত্রিকা, গুজরাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় 4 মহিলাসহ 7 জনের মৃত্যু, আহত 8। দৈনিক আজকাল, লালফোসকে জোর টক্কর, চীনা আগ্রাসন রুখতে মোদীর 3 মাস্টার স্ট্রোক। দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। দৈনিক প্রথম আলো এই শিরোনামের খবরে লিখেছে কুষ্টিয়ার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুলের পাশাপাশি কয়েক দফার নির্দেশনা সহ এ আদেশ দেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে গতকাল বুধবার একটি রিট করেন আইনজীবী গাজী মোহাম্মদ মহসিন। রিটের উপর আজ শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মোহাম্মদ মহসিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডিপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। গতকাল বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদনে বলা হয়, ইবিতে ভর্তির কয়েকদিনের মাথায় ছাত্রলীগ নেত্রীদের নিষ্ঠুরতার শিকার হন এক ছাত্রী। নেত্রীদের কথা না শোনার অভিযোগ তুলে ওই ছাত্রীর উপর 4.5 ঘন্টা ধরে নির্যাতন চালানো হয়। অকথ্য ভাষায় গালাগাল মারধর বিভৎস করে ভিডিও ধারণ করা হয়। ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেন নেত্রীরা। দৈনিক কালের কণ্ঠ লিখেছে, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমেরিকা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। এ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডক্টর মোমেন বলেন, আমেরিকা সহ বড় বড় দেশকে রোহিঙ্গা শরণার্থী নেওয়ার অনুরোধ জানিয়েছে, এতে অনেকে ইতিবাচক সাড়া মিলেছে। ভারতের পররাষ্ট্র সচিব সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। দৈনিক যুগান্তর লিখেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন একজন মার্কিন কূটনীতিক ঢাকায়, তিনি যখন সরকারের সঙ্গে কথা বলছেন তখন পরিষ্কার বার্তা দিয়েছেন যে দেশে গণতন্ত্র নিম্নগামী থাকবে, নিচের দিকে চলে যাবে, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও নিম্নগামী হবে, সহযোগিতা কমে আসবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে এক নাগরিক সমাবেশে একথা বলেন তিনি। বুধবার বিকালে রাজধানীর আমেরিকান সেন্টারে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে সফররত মার্কিন কূটনীতিক ডেরেক শোলে বলেছেন, বিশ্বের শক্তিশালী গণতন্ত্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সম্পর্ক আছে। বিশ্বের যে কোনো দেশে গণতন্ত্র সংকুচিত হয়ে পড়লে যুক্তরাষ্ট্র সহযোগিতা সীমিত করে দেয়। দৈনিক ইত্তেফাক লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বহিরাগত শক্তির যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম হিসাবে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা কারোর সঙ্গে যুদ্ধ চাই না, আমরা বঙ্গবন্ধুর সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী, কিন্তু পরিশক্তির যে কোনো আক্রমণ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে পর্যাপ্ত সক্ষম করে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দশম টাইগার্স পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের দেশকে একটি শান্তিপূর্ণ দেশে রূপান্তরিত করতে চাই, তাই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দৈনিক মানব জমি লিখেছে, বাংলাদেশে গণতন্ত্র দুর্বল হলে দ্বিপক্ষীয় সম্পর্ক সীমিত হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের উপদেষ্টা ও স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর ডেরেক এইচ শোলে। ঢাকা সফর করে যাওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত শোলে খোলাসা করেই বলেন, কোথাও গণতন্ত্র দুর্বল হয়ে পড়লে যুক্তরাষ্ট্রের সহযোগিতার সুযোগ সীমিত হয়ে যায়। এর মানে এই নয় যে আমরা সহযোগিতা করব না, আমাদের সম্পর্ক অর্থবহ হবে না, কিন্তু ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে এটি সীমিত হওয়ার কারণ হবে। গণতন্ত্রকে শক্তিশালী করার আগাম অঙ্গীকার তথা রূপরেখা না দেয় প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি দাবি করে তিনি বলেন, তবে এই সম্মেলনে যোগদানের পূর্ব শর্ত হিসেবে নির্দিষ্ট ফরম্যাটে আগামীর গণতন্ত্র চর্চা বিষয়ক পরিকল্পনা জমা দিলে তাতে বাংলাদেশ অংশ নিতে পারবে। এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত। দৈনিক পূবের কলম লিখেছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে একসময় কোনো কাঁটাতারের বেড়া ছিল না, দুই বাংলা এক থাকায় হিন্দু মুসলিমরা যৌথভাবে সমাজ অর্থনীতি সাহিত্য সংস্কৃতি বিকাশে সহায়তা করত, কিন্তু দেশভাগ সেই সুযোগ নষ্ট করেছে, তৈরি হয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ রাষ্ট্রের। ভারতীয় উপমহাদেশ যেখানে সবাইকে ছাড়িয়ে যেতে পারত উন্নতিতে, সেই পিছিয়ে পড়েছে। এই সমস্যা নিয়ে আলোচনা তার সমাধান খুঁজতে হীরালাল ভক মহাবিদ্যালয়ে বুধবার এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। ভারত উপমহাদেশের রাজনীতিতে বাঙালি জাতির অবদান, অতীত বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনারে বিভিন্ন ক্ষেত্রের প্রথিত সজা মানুষ ও ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাগত ভাষণ দেন হীরালাল ভক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও দৈনিক পূবের কলমের সম্পাদক আহমদ হাসান ইমরান, তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র ঘোষ দস্তিদার, অধ্যাপক সৈয়দ এম জামান, শিক্ষক মামুন হাসান প্রমুখ। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, চীনা আগ্রাসনের জবাব দিতে মরিয়া ভারত, এবার লাল ফৌজকে রুখতে নয়া সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একটি নয় তিনটি মাস্টার স্ট্রোক নিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা, এই পদক্ষেপগুলো বেইজিংকে অস্বস্তিতে ফেলবে। কি এই নতুন পদক্ষেপ? এক, ইন্দো তিব্বত সীমান্তে বর্ডার পুলিশের সংখ্যা বৃদ্ধি। দুই, শিনকুলা টানেল চালু করা। তিন, গ্রামের জন্য প্রাণবন্ত প্রকল্প চালু করা। মনে করা হচ্ছে তিব্বত ও শিনজিয়াং এর মতো জায়গায় চীনা সেনা যে ত্রিস্তরীয় সীমান্ত সুরক্ষা বলয় তৈরি করছে, তার মোকাবেলা করতেই এই নয়া পরিকল্পনা। সম্প্রতি মোদি সরকার চীনা সীমান্ত এলাকায় ITBP জওয়ানের সংখ্যা বাড়াতে পদক্ষেপ করেছে। লাল ফৌজ যেভাবে সীমান্তবর্তী অঞ্চলের গ্রামগুলোতে সেনা মোতায়েন করছে, তেমনটাই করবে এই জওয়ানরা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইরানে IRGC-র নৌবাহিনীর হেলিকপ্টারে নৌমাইন সংযোজন, সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত করার লক্ষ্যে এই আয়োজন বলে ঘোষণা। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে জানালেন ওবায়দুল কাদের। বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে দাবি। ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে প্রয়োজনীয় বরাদ্দ দিচ্ছে না বলে দাবি মুখ্যমন্ত্রী মমতার। এমনকি GSP-র ভাগ পর্যন্ত দেয় না বলে অভিযোগ। এবং অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে আরও 7,000 অবৈধ বাড়ি নির্মাণ করার অনুমোদন দিয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি মন্ত্রিসভা। শ্রোতাবন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.